Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
এই তিন দিন ধরে বলে যাচ্ছি যে আমি কীর্তন করতে আসিনি, আপনাদেরকে কীর্তন করাতে এসেছি। আমার আমি যদি খাই খেলাম এখন মুড়ি আর ওই মুখশাটা, আমার পেট ভরেছে, আপনার পেট ভরেছে। আমি কীর্তন করলে আমার লাভ হবে, আপনি কীর্তন করলে আপনার লাভ হবে, তাহলে আপনাকে করতে হবে। আমি বলছি না ভাড়াটিয়া কীর্তনের দল নেই, কিছু নেই, আমি আমরা এসেছি আপনারা যাতে হরিনাম করেন। দেখছেন তো, এখনই দেখলেন তো আপনার সামনে কোথায় সাউথ আফ্রিকা, কোথায় মরিশাস, হাজার হাজার মাইল প্লেনে লাগে 15 ঘন্টা। প্লেনে যে প্লেনে ঘন্টায় চলে 1000 কিলোমিটার, সেই প্লেনে লাগে 15 ঘন্টা। সেখান থেকে এখানে এসে বাচ্চা ছেলে দীক্ষা নিচ্ছে বা মেয়েরা দীক্ষা নিচ্ছে, দেখছেন কন্ঠগুলো বলছি তারা কত ভাগ্যবান, কত দূর থেকে এসে আমার সঙ্গে একটা কানেকশন হচ্ছে। আর আপনারা বাড়ির কাছে থেকে কীর্তন করলাম, রাস্তা করলাম, একটা লোকও এই পথে আসতে পারলো না। কি সামান্য লোক, একটু মাছ মাংস ছাড়তে পারে, এই সামান্য লোভের জন্য আমরা এই পথে আসতে পারছি না। লোভে পাপে মৃত্যু হবে, আর কিছু করার নেই, বুঝতে পারছি। যাকে জিহ্বা লালসায় যে ইতিউতি ধায় শিষ্মদার ও পরায়ণ সেই কৃষ্ণ নাহি পায়, বুঝলে শাস্ত্রে বলেছেন জিহ্বার লালসে যে ইতিউতি ধায় শিষ্মদার ও পরায়ণ সেই কৃষ্ণ নাহি পায়। চারটে জিনিস যদি না শোনেন, দ্রুত পান ও স্ত্রী ও শোনা, চারটায় কলি থাকে, এই চারটের মধ্যে ঝগড়া বিবাদ মুখ সুমুখ, এই চারটে জিনিস যদি ছাড়তে না পারেন তাহলে কোনোদিন সারা জীবন হরিনাম করলো ভগবান কোটি জন্ম যদি করে সেরকম কীর্তন, কোটি জন্ম কোটিবার যদি জন্ম এই জগতে আসেন আসা যাওয়া করেন কোটিবার, তবুও ভগবানকে পাবেন না। কেননা তাতে জানিবে আছে অপরাধ প্রচুর, অপরাধ বর্জন করে তবে হরিনাম করতে। এর অপরাধের নাম লইলে পায় কৃষ্ণ প্রেম। তাহলে বলছিলাম না যে এই অনর্থযুক্ত অবস্থায় হরিনাম বা হরে কৃষ্ণ নাম আসে না, কিন্তু অনর্থযুক্ত অবস্থায় আপনি গৌণ নিতাই নাম করতে পারেন, নিতাই গৌণের নামের অপরাধ নেই। এই জন্য যখন কীর্তন বেশি করছিলাম সবসময় বেশি নিতাই গৌণ করছিলাম। তা নিত্যানন্দ গৌণ কৃপা করলে কি করবেন, অনর্থগুলা কেটে যাবে। যখন অনর্থগুলা কেটে যাবে তখন কৃষ্ণ নামে রুচি হবে। নিতাই গৌণের নামে অপরাধ নেই, কিন্তু কৃষ্ণ নাম করলে অপরাধ হয়, আর নিতাই গৌণের নামে অপরাধ হয় না। নিতাই গৌণ এত কৃপা, এত দয়া, আমাদের অনুরোধ বউ বলছে আমি কিছু মন্ত্র জানি না, এইটাই তো মন্ত্র, আমি কিছু জানি না, এইটাই তো মন্ত্র, এই মন্ত্র দিয়ে ভগবানকে ভক্তি দিই, ভগবান গ্রহণ করবো, আমি কিছু জানি না। দেখুন আজকে বিগ্রহের কথাই বলবো, কালকে একদিন ধরে এতদিন ধরে হরিকথা বলেছি ভগবান, আজকে বিগ্রহের সম্বন্ধে আপনাদেরকে বলবো। বিগ্রহ এই চোখে দেখা যাবে না, ঠাকুরকে এই চোখে দেখা যাবে না, এটা মায়ার চক্ষু, অন্ধীভূত চক্ষু বিষয় ধুলিতে, চোখ অন্ধ হয়ে গেছে বিষয়ের ধুলিতে, কেমন সে পাইবে পরতত্ত্ব দেখতে, অন্ধীভূত চক্ষু বিষয়ের ধুলিতে সে কেমন পরতত্ত্ব দেখতে পাবে। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃতিক গোচর, বেদশাস্ত্রে ইহা কহেনি। জড়চক্ষু দেখা হবে, জড় বস্তু দেখা হবে, জড় জিনিস, কাঠের মূর্তি, পাথরের মূর্তি, এইসব দেখা হবে, কিন্তু বিগ্রহ বা সাক্ষাৎ ভোজন রঙ্গন সেটা এই চক্ষু হৃদয় চক্ষু দিয়ে দেখতে হয়, বুঝতে পারছি, হৃদয় চক্ষু দিয়ে দেখতে হয়। যদি বললাম বিগ্রহ এই কিসের বিগ্রহ, কাঠে না পাথরে, তাহলে বিগ্রহ দর্শন হল, বিগ্রহ সাক্ষাৎ ভোজনরঙ্গ, বিগ্রহ কথা বলে, বিগ্রহ সাক্ষী দেয়, বিগ্রহ চুরি করে। আপনারা যদি পুরীতে যান আমার সঙ্গে সাক্ষী গোপাল দেখতে পাবেন, সেখানে সাক্ষী গোপালের কথা বলবো, কি করে ভগবান সাক্ষী দিতে গিয়েছেন। খ্রিস্টিনা গোপীনাথ, ভগবান গোপীনাথ বাবা দেবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছেন, ঠাকুর ক্ষীর চুরি করে রেখেছেন। ভক্ত এসব ভাবছে আমার একটু ক্ষীর প্রসাদ যদি পেতাম আমার গোপালকে একটু ভোগ লাগাতাম, কিন্তু ভগবান মনে করে ওই যখন ভোগ দিয়েছে এক পাণ্ড ক্ষীর ওই আসলের নিচে, খাবিয়ার নিচে, সিংহাসনের নিচে লুকিয়ে রেখে দিয়েছে। যখন রাত্রে পূজারি শুয়ে পড়েছে, পূজারিকে ঠাকুর দিয়ে বলছে আমার ভক্ত ওই উৎসবের সময় মেলায় সে একা ভাঙ্গা হাটে মেলায় বসে আছে, উৎসব হয়ে গেছে, মেলা শেষ হয়ে গেছে, ভাঙ্গা মেলা সেখানে বসে আছে। তখন সেই ভক্ত গিয়ে বলছে পূজারি কোথায় মাধবেন্দ্র পুরি, তোমার জন্য গোপীনাথ ক্ষীর করিয়া চুরি, গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করে, ভগবান চুরি করে ভক্তের জন্য, অকার্য কার্য করে। কৃষ্ণ বলছিল বিশ্ব তোমাকে আমি তোমাকে বলে প্রভু তোমাকে আমি অস্ত্র ধারণ করি, সার কৃষ্ণ বলছেন আমি অস্ত্র ধারণ করবো না, তাকে তিনি অস্ত্র ধারণ করিয়ে ছেড়েছেন, যুদ্ধ করবেন না। শিবজি মহারাজের কথা একটু বলেছি আগে, কারণ কালকে তো শিব মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে এই গ্রামে। শিবজি মহারাজ কথা সে কালকে কিছু বলেছিলাম, জামালপুরের কথা বলেছিলাম। আপনারা জানেন এরাও জামালপুর, একটা জামালপুর আছে হাঁপায় জামালপুরের বুড়ো রাস, নাম শুনেছিল আর কি, আপনাদের বর্ধমান ডিস্ট্রিক্ট জামালপুরের বুড়ো রাস। সেই বুড়ো রাজ হয়েছে বুড়ো রাজের পুত্র, শিবের পুত্র হয়েছে আমাদের গুরুদেব, দুজনের মা ছিলেন তরঙ্গিনী দেবী, তার পুত্র সন্তান বাঁচতো না, কোন সন্তান তার বাঁচতো না, অনেক সন্তান 10-12 সন্তান মারা গেছে। তখন বুড়োরাজের কাছে গিয়ে প্রার্থনা করলেন, বুড়োরাজ এবার যে পুত্র তার মা, তার মা বাবা গিয়ে পূজা দিয়ে তাকে বলছে, এবার যদি সন্তান হয় বাবা বুড়োরাজ আমি তোমাকে তুলতে, আমার পুত্র নয় তোমার পুত্র। সেই সন্তান যখন হয় তখন ষষ্ঠীর দিন গিয়ে সাড়ে তিন দিন গেছে, তখন ওখান থেকে আকাশবাণী বলছেন পুত্র তো আমাকে দিয়ে দিয়েছে, পুত্রর কপালে গোবর কেন দিয়েছ, কালি কেন দিয়েছ, কালি কেন দিয়েছ আমার পুত্রের কপালে, পুত্র যখন আমাকেই দিয়ে দিয়েছ, রক্ষা করার মালিক তো আমি, তুমি তো ওই কালি ঝালি দিয়ে ভূত ব্যক্তির এড়াতে পারবে না, তাড়াতাড়ি ওই কালি মুছে দাও এক্ষুনি, ওর কপালে চন্দন লেপিয়ে দাও, বুঝতে পারছি। তারপর তো গুরু মহারাজ জানি 17 বছর বয়স থেকেই মঠে এসেছেন, এত শ্রাস হাজার হাজার কাটবার বিদেশে গিয়ে এত শক্ত করেছে, এই জন্য গুরুদেব আমার গুরুদেব হয়েছেন শিবের পুত্র, যা বলবে তাই হবে, যা বলবে তাই হবে। উনি বলতেন আমার আমার আয়ু আছে, জ্যোতিষীরা বলেছে আয়ু 54-55 বছর, সীতার মহারাজ বলছে তোমার আয়ু হবে 82 বছর, গুরুদেব বললেন আমি 82 বছরই চলে যাবো, এই 82 বছর হয়ে গেলে চলে যাবো, বলতে বলতে কথা বলতে বলতে চলে যাবো, আমি কালকেই চলে যাবো। আমাকে গুরুদেব আগের দিন বলছেন তুমি থাকো কিন্তু আমি কালকে চলে যাবো, আমি কালকে চলে যাবো, কথা বলছেন ভালো ভালো হাসছেন ডাকছেন, আমি কিন্তু কালকে চলে যাবো, বুঝতে পারছেন এরকম বলে, বুঝতে পারছেন আমার গুরুদেব এখানে চলে গেছে, এই জগৎকে 2010 সালে 27 মার্চ তিনি চলে গেছেন, তার সামনেই দলের পরে তার আত্মীয়ভাব উৎসব হয় ডিসেম্বর মাসে, আমাদের নবদ্বীপ আমার মঠে সে সদা শিব গঙ্গাধার করেছি, যেখানে যেখানে মেদিনীপুরে শিব মন্দির করেছি এখানেও শিব মন্দির হলো, বুঝতে পারছেন যেখানে কিছু কিছু জায়গায় মায়াপুরের ক্ষেত্রফল আছে, নবদ্বীপে বরুণরাজ আছে, আমার মঠে সদাশিব গঙ্গাধর আছে। এই বর্ধমানে একটা হিস্ট্রি বলছি আপনাদের, এখান থেকে এটা এখন পূর্ব বর্ধমান হয়েছে, নতুন ভাগ করে দিয়েছে, ওই আসানসোল ওদিকটার কাছাকাছি ওই দুর্গাপুর পরে একটা জায়গা আছে মানকর বলে, জানেন মানকর বলে একটা গ্রাম আছে, সেই মানকরে দ্বাদশ শিব আছে, আর বর্ধমানে 108 শিব আছে, মানকরে ওই 108 যে শিব মন্দির আছে হচ্ছে সেক্রেটারি, সে আমার শিষ্য গুপ্তবাবু, তোমারই শিষ্য মন্দিরে সেক্রেটারি, আর মান করে একজন ব্রাহ্মণ শিবের পূজো, তার নাম ছিল জীবন চক্রবর্তী, জীবন চক্রবর্তী শিবের পূজা খুব নিষ্ঠা সহকারে শিবের পুজো করত, আমাদের এখানকার ব্রাহ্মণের মতো না 10 টাকা দিয়ে পুজো করবো না, করবো না আর কি বলছিলাম, ওরকম পুজো না, ওরা ভক্তি নয় যে পুজো করবো আমি টাকার জন্য পুজো করছি, ওরা দেবল ঠাকুরের পুজো, ওরা পুজো হয় না, ওটা বিগ্রহের পুজো হয় না, ওরা দেবল ঠাকুরের পুজো হয়, 10 টাকা দিয়ে দেবল ঠাকুরের পূজা, ঠাকুরের পূজা ভগবানের পুজো হয়, আমরা দেখছি না এখানে গণ্ডিতের ভোগ হবে, অন্ন ভোগ হবে, সকালবেলা যা মিষ্টি ভোগ হবে, বর 4-5টার সময় এটা আবার শিবের মন্দিরে যাবে, শিবজি মহারাজ ওই ওই লিঙ্গরাজ আছে ভুবনেশ্বরে, সেই লিঙ্গরাজের অনন্তর আসলে প্রসাদ ওখানে চলে যায়, গোপেশ্বর মহাদেবের কৃষ্ণের যা ভোগ হয় গোপেশ্বর মহাদেবের কাছে চলে যায়, এখানেও তাই দেখুন গণ্ডিতের যা ভোগ হবে সেই ভোগ আর একটা থালায় করে আবার শিবজি মহারাজ পাবে, ওখানে বসে থাকে, কখন আমার প্রভুর ভোগ বেরোবে আমি তার প্রসাদ পাবো, আর আমরা ওই প্রসাদটা পাবো, প্রত্যেক দিন এরকম ভোগ হবে, এখানেও যে ভোগ হবে ভোর চারটের সময় থেকে ভোগ হবে, আবার ওই সকালে জল খাবার ভোগ দেবে, মুড়ি করুক যা করুক ভোগ দেবে, এখানে ওখানে ভোগ দেবে, এই ভোগ ওখানে চলে যাবে। আবার দুপুরে যা অন্ন ভোগ হবে, অন্ন টন্ন যা করবে, সে আমার সকালে যদি অন্ন করে অন্ন ভোগে, দুপুরে যদি অন্ন করে সবজি করে মিষ্টি করে পায়েস করে সব ওখানে ভোগ লাগে। আবার বিকালে ফল ভোগ হবে, এখানেও লাগবে আর এখানে ভোগ ওখানে চলে যাবে। আর সন্ধ্যার সময় আটটা সাড়ে আটটা বাজে, এখানে ভোগ হবে আবার ওখানে চলে যাবে, অর্চন ভোগ অভিষেক সবসময় হবে। আমরা যখন প্রতিদিন স্নান করি ঠাকুরকে প্রতিদিন স্নান করাতে হয়, তাহলে ঠাকুরকে যে এত বড় ঠাকুরকে আপনার কি করে স্নান করাবে, ঠাকুরকে মন্ত্র বলে স্নান করাতে হয়, মন্ত্র দিয়ে স্নান করাতে হয়, প্রতিদিন ওই ঠাকুরকে কাপড় খুলে ধোয়ানো করানো কষ্ট ঝামেলা পরে। সব মন্দির সবসময় করতে পারেন, প্রতিদিন সেবক বেশি থাকে, তাই প্রত্যেক দিন আমরা ড্রেস পাল্টি, আমরা প্রত্যেক দিন ড্রেস পাল্টি, সেইভাবে আমরা এইভাবে নিয়ম অনুসারে নিত্য সেবা করতে হবে। আমরা যেমন স্নান করি, আমরা যেমন প্রতিদিন প্রসাদ পাই, আমরা যেমন যা খাই এই ঠাকুরকে খেতে দিতে হবে। আমি যদি একটা কাপড় কিনি আগে, ঠাকুরের জন্য একটা কিনতে হবে, বুঝতে পারছেন, আমার কাপড়টা কেনার আগে ঠাকুরের জন্য একটা কিনে দিতে হবে, এরকম ভক্তি থাকতে হবে। আমি একটা দুর্গাপূজায় শাড়ি কিনবো, রাধারানীর জন্য একটা শাড়ি কিনতে হবে। মান করেন জীবন চক্রবর্তী শিবের পুজো করতে নিষ্ঠা সহকারে, দ্বাদশ শিবের বারোটা শিবের পুজো করতে। আমি বলছিলাম যে ওই নেপালে পশুপতিনাথ পাশুপদ অস্ত্র পেয়েছিলেন, পশুপতিনাথ পাশুপদ অস্ত্র দিয়ে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিলেন, বুঝতে পারছি, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিলেন পাশুপদ অস্ত্র দিয়ে, সব কৃষ্ণ সুদর্শন দিয়ে সব ধ্বংস করে দিয়েছে, এই জন্য নাম হচ্ছে পশুপতিনাথ, পাশুপদ অস্ত্র পেয়েছে। যাকে অনেক কথা আবার এই জীবন চক্রবর্তী দ্বাদশ শিবের পুজো করতেন, পুজো করতে করতে একদিন রাত্রেবেলা শিবজি মহারাজ তার সামনে আসে, এসে বললেন জীবন তুমি অনেকদিন ধরে আমার পুজো করছো, তুমি কি চাও তো বলবে, তুমি আমার কাছে কি চাও, কি বর চাও, কি চাও? তখন জীবন দেন কি চাইলেন উল্টো জিনিস চাই, জীবন যদি বলতেন প্রভু তোমাকেই চাই, কিন্তু তিনি চাইলেন উল্টো, কি চাইছে বলছি। কৃষ্ণ বলছেন আমার হজে মাগে বিষয়ে সুখ, আমি তো বিজ্ঞ আমি তো মূর্খ নই, আমি কেন বিষয় দেব, আমি বিষয় দেবো না, নিজের সচরণ দিয়ে তোমার বিষয়টা ভুলে যেতে। তিনি বলতেন আমি শিবজি মহারাজ আমি তোমাকেই চাই, সেটা না পেয়ে তিনি কি বললেন, বলছেন প্রভু আমার একটা মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারছি না, টাকার জন্য বিয়ে দেওয়ার জন্য কিছু ধনের দরকার, কিছু ধন চাই আমি। তখন শিবজি মহারাজ তার উত্তরে কি বললেন জানে, শিবজি মহারাজ তার উত্তরে বললেন জীবন ধন তো আমার কাছে নেই, ধন আছে বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে, ধন আছে বৃন্দাবনের সনাতন গোস্বামীর কাছে, সেই ধন আছে, তুমি সেখানে গেলে ধন পাবে। তখন তো বৃন্দাবন তো আমার ট্রেন বাস ছিল না, প্লেন ছিল না, কিছু ছিল, তখন পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে বৃন্দাবন চলে গেছে। দিয়ে লোককে জিজ্ঞাসা করতে করতে বলে সনাতন গোস্বামী কোথায় থাকেন বলতে পারেন, বলে ওই তো দ্বাদশ টিলা ওখানে মদন মোহনের সেবা করে ওখানে, দ্বাদশ টিলা বলে এখানে ওই পাঙ্কি বিয়ে গেছে তার পিছনে। তখন সনাতন গোস্বামী কি বলছেন, প্রভু বলতে পারেন সনাতন গোস্বামী কোথায়, বলে কেন আমি তো, ও আপনি অবাক হয়ে যাবো, আপনি কেন আমাকে তুমি বিশ্বাস হচ্ছে না, যে না বিশ্বাস হচ্ছে, তবে কি আমতা আমতা করছো কেন, তোমাকে কে পাঠিয়েছে, বলে আমাকে শিব ঠাকুর পাঠিয়েছে, আমাকে শিব ঠাকুর পাঠিয়েছে, কিসের জন্য, বলে ধনের জন্য, বলে ধন আমি তো গাছতলায় থাকি, আমার তো কিছুই নেই, হ্যাঁ তাই তো দেখছি, আমার বাড়ির তবু দুইটা হাড়ি করাই কিছু আছে, তোমার দেখছি মাটির ঘটি মাটির গ্লাস, ফুটো ঘড়ি ফুটো ঘটি ফুটো হাড়ি ফুটো গ্লাস, তোমার তো কিছুই নাই, হ্যাঁ আমি কোথায় ধন পাবো, শিব ঠাকুর পাঠিয়েছে, শিব ঠাকুর কি বললো বলছি কাজে পাঠালো, ঠিক আছে যাচ্ছি, যে কত দূর হেঁটে গেল তখন ডাকছে এই জীবন শোনো 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 শোনো, পড়ে আছে মনে পড়ে আছে মনে পড়ছে, বললে আমি যমুনায় স্নান করিবার সময় যমুনা যখন স্নান করছিলাম তখন একটা পরশমণি পেয়েছিলাম, সাত রাজার ধন এক পরশমণি, সেটা আমি ওই যমুনার যে বালি আছে ওই বালির মধ্যে পুঁতে রেখে দিয়েছি, তুমি ওখানে গেলে খুঁজে পেয়েছি। একা একা গেল খুঁজতে, কোথাও পাচ্ছে না। আবার ফেরত আসছে, ফেরত চলে এসছে, সঙ্গে গিয়ে ওখানে খোঁজো, ওখানে খোঁজো, দেখ পাবে। যে বালিটা খুঁজে দেখিয়ে দিল, ওই তো পরশমণি দেখো, হাতে একটা লোহার তাবিজ ছিল কবর, সঙ্গে সঙ্গে ছয় দিল, সঙ্গে সঙ্গে সরা হয়ে গেল। তখন সরাতন্ত্র সঙ্গে ফেরত চলে আসলো, ও এখন ওই হাতে কবজ গুলো ছোয়া এক দেখে সব সোনা হয়ে যাচ্ছে। এখন মনে মনে ভাবছি, এই সাধু এত সুন্দর জিনিস পেয়ে সেটা ফেলে দিয়ে যমুনার বালির মধ্যে পুঁতে রেখে দিয়েছে, নিশ্চয়ই এর সেই বড় কিছু পেয়েছে, এর সেই বড় কিছু পেয়েছে। তাহলে এই কেউ যদি বড় জিনিস পায় তাহলে ছোট জিনিস ফেলে দেয়, এর সাথে কিছু বড় জিনিস পেয়েছে এই সাধু। তাহলে আমার, আমি তাকে জিজ্ঞাসা করি, আবার চলে এসছে কিভাবে জীবন? তুমি চলে আসছো কেন? তুমি এখন বাড়ি ফিরে যাও, তুমি তো পরস্পরই পেয়েছো, তুমি ওখানে গেলে তোমার অনেক ধন সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি সব মেয়ের বিয়ে সব হয়ে যাবে, সব হয়ে যাবে, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক হয়ে যাবে, তুমি যাও। তোমাকে প্রভু একটা প্রশ্ন মনে জেগেছে, প্রভু তুমি কি ধনে হইয়াছো ধনী? মনির না মাননী সেই ধনের একটুখানি মাগি নত শিরে তোমার শ্রীচরণ। তুমি কি ধন পেয়েছো সেই ধন একটুখানি আমাকে দেবে? আর তুমি ওই পরশমণি ফেলে দিয়েছো, তুমি তার সাথে কিছু নিশ্চয়ই বড় জিনিস পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। তুমি সেই ধন নেবে জীবন? সেই ধন নিতে হলে তো তোমাকে ওটা ফেলে দিতে হবে, এই জগতের আসক্তি ফেলে দিতে হবে, ওই পরশমণি ফেলে দিতে হবে। বা ঠিক আছে তাই করবো। সে পরশমণি গিয়ে একবার যমুনার মাঝখানে ছুলে ফেলবে, সেই ধন নেবে, এটাই দেখলাম হাত পাচ্ছে, হাত পাতো সেই ধন নেও তুমি, দিয়ে একটা তুলসীর মালা জপে তার হাতে দিয়ে দিল। বলে এই ধন তোমার সেই শ্রেষ্ঠ ধন, কৃষ্ণ নাম হরি নাম এই ধন সে শ্রেষ্ঠ ধন, এই ধন তুমি নিয়ে রাখো। সেই ধন পেয়ে তিনি ওই বৃন্দাবনে থেকে গেলেন, তার বাড়ি টাকা পয়সা সব হয়েছে, এর সুন্দর জায়গায় বিয়ে হয়েছে, কোন অসুবিধা হয়নি। সে তো বৃন্দাবনে পড়ে আছে, বাবা বৃন্দাবনে পড়ে আছে, কিন্তু তার মেয়ের বিয়ে আটকায়নি, তার স্ত্রী না খেয়ে থাকেনি, যা দরকার সব ভগবান ব্যবস্থা করে দিয়েছে। বুঝতে পারছি সেই ধন শিব ঠাকুরের নেওয়ায় তিনি সত্যিকারের পথ তিনি দেখিয়ে দিচ্ছেন, যাকে তাকে গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে কৃষ্ণ পাওয়া যাবে, টিকা খুঁজতে হবে, কোথায় গেলে ভগবানকে পাওয়া যাবে, কোথায় গেলে কানুকে পাওয়া যাবে। এই জগতের আসক্তি এই জগতের মায়া একদিন তো ছেড়ে চলে যেতে হবে। আর যে বলছিলাম ভবে কয়েবার আলি কয়েবারে গেলি তবু তত্ত্ব না শিখলি, নিজের মাথা নিজে খাইলি এ দোষ দিবি কারে ভাই, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব স্বামী পুত্র কেউ আপনাকে আটকিয়ে রাখতে পারে। আপনাদের যখন চলে যাওয়ার সময় হবে, যখন ভগবান এই যে জগৎ থেকে আপনাদেরকে নিয়ে যাবে, আপনার এই দেহটা এখানে পুড়িয়ে দেবে, আর আপনাকে কোন দেহ আবার পাবেন তার কোন বারবার আসা যাওয়ার সার হয়ে বুঝতে পারছেন। আমার নিতাই চরণ না ভজিল আসা যাওয়ার সার হইল, খালি আসা আর যাওয়া, একে বলে সাইকেলিং কোয়াটার, এইভাবে শুধু ঘুরছি। একবার মানুষের দেহ, গরুর দেহ, বানরের দেহ, ছাগলের দেহ, সাপের দেহ, সবারই সংসার করছে, সংসার সমুদ্রের মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছে। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, কিসের সংসারে এই ছায়াবাজি প্রায়, বোম ফুটায় বাজি ফুরায়, তোমার বোম দেখা দেয় যে আগুন দিয়ে ফুসকা দিলে ফুলিও সব উঠে যায়। তাই আমি আপনাদেরকে বলছি না যে আপনারা সংসার ছেড়ে দিয়ে স্ত্রী পুত্র কন্যা স্বামী স্ত্রী ছেড়ে দিয়ে আপনারা মঠে চলুন থাকুন, সেটা বলছি না, কিন্তু আপনাদের বলছি কাল থেকে কি বলছি, কৃষ্ণের সংসার, এই মায়ার সংসার নয় কৃষ্ণের সংসার করতে হবে, এই ভূতের সংসার নয় জঙ্গলের সংসার নয় শুয়ারের সংসার নয় কুকুরের সংসার নয়। কুকুরও ছেলে মেয়ে নিয়ে লালন পালন করছে, একটা শুয়ারও ছেলেমেয়ে নিয়ে লালন পালন করছে, সেও বিষ খাচ্ছে, সেই বিষটা খাচ্ছে আর আপনি সেটা ভাত খাচ্ছেন, তাহলে একটু মাছ মাংস একটু পিয়া দর্শন খাচ্ছেন, সেই দিকে লোভ করে বসে আছে। কিন্তু ভগবানকে ভুলে গিয়েছেন, ভগবানকে ভুলে গিয়েছেন। এই দেশের লোক যে আছে, যারা আমার সাথে হরিনাম করছে, বিদেশিরা আছে, তারা আগে গোমাংস ভক্ষণ করেছে, শুয়ালের মাংস খেয়েছে, সাপের মাংস খেয়েছে, কুকুরের মাংস খেয়েছে, বিড়ালের মাংস খেয়েছে, তারা আজকে এসে হরিনাম করছে, তারা নিরামিষ খাচ্ছে, একাদশী করছে, হরিনাম করছে, ওদের দেশে মঠ মন্দির হচ্ছে, সবকিছু করছে। কৃষ্ণ ভুলি সেই দিন অনাদি বহির্মুখ, তবে তাকে দেয় সংসার দুঃখ। ভগবানকে ভুলে যাওয়ার ফলে আমরা ত্রিতাপ জ্বালায় জ্বলে পড়ে মরছি। আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক, এই যে মানসিক যন্ত্রণা। আপনি বলছেন গরিব মানুষ, আপনার টাকা নাই, কিন্তু যে টাকা আছে, কোটি কোটি টাকা আছে, সে রাত্রে ঘুমাতে পারে না, বুঝতে পারছে, রাত্রে সে ঘুমাতে পারে না, আপনি ভুল ভাবছেন, তার মানসিক যন্ত্রণা, আত্মহত্যা করে। লোকে বলে টাকার জন্য আত্মহত্যা করছে, তা নয়, আত্মহত্যা করে যারা যন্ত্রণায় আত্মহত্যা করে, এক যন্ত্রণায় আত্মহত্যা করে, স্বামী জ্বালাচ্ছে, স্বামী আর শাশুড়ি জ্বালাচ্ছে, পুত্রবধূ গলায় দড়ি দিচ্ছে, গলায় আঙুল দিচ্ছে, গায়ে আঙুল দিচ্ছে, আত্মহত্যা করে আরো পাপ, আরো কষ্ট। এই যে কখনো ভুলে গেলে কেউ না করে, বুঝতে পারছেন, আত্মহত্যা আরো বড় পাপ। সে আত্মাটা সঙ্গে সঙ্গে দেহ পায় না, সে খালি ঘুরে বেড়ায়। অন্য আত্মা হইলে সঙ্গে সঙ্গে একটা দেহ পায়, হয় কুকুরের দেহ পাবে, নাহলে সাপের দেহ পাবে, ব্যাঙ্কের দেহ পাবে, গরুর দেহ পাবে, আর ভাগ্য ভালো হইলে যে এই জগতে কিছু হরি কথা শুনে, ভগবানের কথা শুনে পরের জন্মে মানুষ হতে পারে, ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারে। যে কুকুরটা ভক্ত বাড়িতে থাকে, সেই কুকুরটা প্রসাদ পায়, পরের জন্মে সে হয়তো মানুষ হয়ে যাবে। হয়তো আমি আগের জন্মে গরু ছিলাম, আমার দুধ ছিল, সে গাভীর দুধ ছিল, সেই দুধ দিয়ে গোবিন্দের সেবা হয়েছে, তার স্বীকৃতির ফলে আমি হয়তো বা এই মানুষ হয়ে এই হরিনাম করতে পারছি। আমি হয়তো বা ফুল গাছ ছিলাম, আমার ফুল ওই গোবিন্দের সেবায় লেগেছে, তার ফলে হয়তো বা এই মানুষ হয়ে আজকে আমি এই ভগবানের সেবা করতে পারছি, গোবিন্দের সেবা করতে পারছি। তা আপনারা ওই হরিকথা শুনছেন, শুনেও যদি আপনারা এই পথে না আসেন, শুনেও যদি ওইসব ত্যাগ না করেন, ওইসব বাজে জিনিস, মরা জিনিস, মরা মাছ, মরা কুকুর, মরা বিড়াল, মরা সাপ, মরা ব্যাঙ, এইসব খেয়ে জীবন ধারণ করছে, বারবার করে এই জগতে বেঁচে থাকতে হলে লক্ষ লক্ষ জীব হত্যা করে বেঁচে থাকতে হয়, বুঝতে পারছেন? এই শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কত জীবনও চলে যাচ্ছে, এই যে জল খাচ্ছি, কত জীবনে চলে যাচ্ছে, এই যে মুড়ি খেলাম, কত ধান গাছ কাটলাম, এই যে ভাত খেলাম, কত ধান গাছ কাটলাম, কত জীব হত্যা করছি, এই যে হাঁটছি, কত মশা মারছি, পিপিলিটা মারছি, কত পিপড়া পায়ের নিচে পড়ছে, দেখে রেহাই কি? যদি আপনি কৃষ্ণের জন্য করেন, আজকে হেঁটে যাচ্ছি, আমরা তো হাঁটতে হাঁটতে ওই মর্নিং ওয়াক করতে যাইনি, আমরা হেঁটেছি কৃষ্ণের জন্য, কীর্তন করেছি, ভগবানের কথা প্রচার করছি, এই জন্য সংসারটা কৃষ্ণের। রান্না করবেন নিজের জন্য নয়, স্বামীর জন্য নয়, স্ত্রীর জন্য নয়, পুত্রের জন্য নয়, কন্যার জন্য নয়, শ্বশুরের জন্য নয়, কার জন্য? যিনি মালিক, গোবিন্দ। বাড়িটা আপনি তৈরি করেছেন, আপনি থাকছেন কয়দিন, তারপর আপনি বলবেন মালিক, আপনার ছেলে বলবে মালিক, আপনার নাতি বলবে মালিক, আপনার পুত্রী বলবে মালিক, কিন্তু কেউ কি মালিক বলুন? সবাইকে তো এক এক করে চলে যেতে হবে। মালিক কে? মালিক হচ্ছেন ভগবান, তিনি, আপনি কিছু করেন না, এই জগৎ তিনি পরিচালনা করেন, আর আমরা তাকেই ভুলে গিয়েছি, তাকে ভুলে গিয়ে এই মায়ার কবলে পড়ে মায়ার সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছি। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, জীবন তো অনিত্য, ঠিক আছে, আমি আজকে কথা বলছি, কালকে আমাকে শ্মশানে পুড়িয়ে দেবেন এমন কোন গ্যারান্টি আছে? জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, না আশ্রয় করে যতনে তুমি থাকো, আর নিজের কাজ করতে বারণ করি না, আপনার চাকরি করতে বারণ করি না, চাষ করতে বারণ করি না, রান্না করতে বারণ করছি না, তা রান্না করবেন গোবিন্দের জন্য, বাড়িতে গোবিন্দকে রাখবেন, আলক্ষ্য রাখবেন, ঠাকুরের ফটো আলক্ষ্য করে ঠাকুরের ফটো রাখবেন, তার জন্য রান্না করে ঠাকুরকে ভোগ দেবেন, তুলসীপাতা দিয়ে ভোগ দেবেন, যা রান্না করবেন থালায় একটা ভোগ দেবেন, একটা গ্লাসে জল দেবেন, বাটি কিনতে না পারলে ওই থালার মধ্যেই দেবেন, বাটির দরকার আছে একটা তাড়া তাড়া রাখতে হবে, একটা থালা বাটি কিনে ঠাকুরকে ভোগ দেবেন, ঠাকুর তুমি খাও, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ভোগ দেবেন, ঠাকুর তুমি খাও, সেই প্রসাদ আপনি বাড়ির সবাইকে দিয়ে দিলেন, সবাই প্রসাদ পেয়ে গেল, আর এই ধান গাছ গুলো গোবিন্দের সেবা করতে পারলো, বাঁধাকপি রান্না করছেন, বাঁধাকপি গুলো গোবিন্দের সেবা করতে পারলো, আলু গুলো রান্না করছেন, গোবিন্দের সেবা করতে পারলো, শাক রান্না করছেন, গোবিন্দের সেবা করতে পারলো, ডাল গোবিন্দের সেবা করতে পারলো, জল বায়ু মাটি যা দিয়ে চাষ হয়, জল বায়ু মাটি তারাও দেবতা, এই দেবতা যেন চান গোবিন্দের সেবা করতে, সাধুরাই পারে, ভক্তরাই পারে, সবাইকে গোবিন্দের সেবায় লাগাতে, যদি জল না হয় চা ধান হবে না, যদি রৌদ্র না হয় ভাবিল যেখানে একটা ঘরের মধ্যে ধান গাছ লাগিয়ে দিয়েছে তা হবে, হবে না, মাটি লাগবে। আপনারা মাটির পূজা কেউ করেন? মাটি হচ্ছে কুর্ম দেবতা, মানে কচ্ছ, ভগবান কচ্ছ পূজো এই জগতে এসেছে, কচ্ছ মানে কুর্ম দেবতা। আমরা এই দক্ষিণ ভারতে যাবো, এবং ওখানে প্রশ্ন যাবো, পুরী থেকে যাওয়ার সময় এবার কুর্মক্ষেত্রে যাবো, মহাপ্রভু ওখানে গিয়েছিলেন। সে কুর্ম দেবতা মাটি, চন্দ্রের পূজা করেন? করেন না। সূর্যের পূজা করেন? আপনারা করেন না, বিহারের লোক করে। জলের পূজা করেন? করেন না অনেকে, বুঝতে পারছেন? কিন্তু আপনারা সব দেবতার পূজা করতে পারেন না, কিন্তু কৃষ্ণ পূজা করলে সব দেবতার পূজা হয়ে যায়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদূরে নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। কি আপনি ঘুমাচ্ছেন দিদি? ঘুমাচ্ছেন না? তাহলে একটা বালিশ দেবেন, বালিশ আনতে বলুন, বালিশ আছে, তোমার একটা বালিশ দিয়ে দেবেন। প্রত্যেকদিন মাছ একটু হাসাতে না হাসালে হয়, দশবার করাবার কথা বলে হাসাতে হয়। আমি মানুষটা একবারে রসিক নয়, করাবার কথা বলতে মহারাজ খুব রাগি, আমি কিন্তু রসিক মানুষ, বুঝতে পারছি, রস দিতে পারি। পিতৃঋণ, মাতৃঋণ, ঋষিঋণ, দেবঋণ, সমস্ত ঋণ শোধ হয়ে যাবে যদি কৃষ্ণ পূজা করেন। আর বলেছে 33 কোটি দেবতার পূজা করতে পারবেন? 33 কোটি দেবতার পূজা আপনারা করতে পারবেন না, একটা পূজা করলে আরেকটা দেবতা তো অসন্তুষ্ট হয়ে যাবে, কিন্তু কৃষ্ণ পূজা করলে সব দেবতার পূজা হয়ে যায়। এই জন্য গাছের গোড়ায় জল ঢাললে ওই শাখা প্রশাখায় ডালপালায় জল দিতে হয় না, এই জন্য কৃষ্ণ পূজা করবেন। দেখো না কৃষ্ণ তোলা দেখো, জয় যশোদানন্দ কৃষ্ণ গোপাল গোবিন্দ, মদন মোহন হরি অনন্ত মুকুন্দ, অচ্যুত মাধব রাম গোপাল গোবিন্দ, যা বুঝতে পারছে কত সুন্দর কীর্তন, কৃষ্ণ কীর্তন শ্রদ্ধা যাকে এইসব কথা বুঝতে পারে। আর বিগ্রহের কথা বলবো, আর একটা কথা বলছি, মহাপ্রভু একজন পার্শ্ব ছিলেন, তার নাম ছিল মুকুন্দ প্রভু, তার একটাই মাত্র পুত্র, তার নাম ছিল রঘুনন্দ। আপনারা শ্রীখণ্ডে গেলে দেখতে পাবেন, নরহরি ধামে একটু আস্তে আস্তে পড়ুন, শ্রীখণ্ডে গিয়ে দেখবেন ঠাকুরের হাতে অর্ধেক মিষ্টি ধরা আছে। কেন জানেন? কি জন্য? কিন্তু কিছু জানেন না, এই জন্য সাধু সঙ্গে থেকে না গেলে ওই এক একা ঘুরলে তো চোখের চোখের ব্যায়াম হবে, চোখের ব্যায়াম। ভক্তদের সঙ্গে যেতে হয়, ভক্ত সঙ্গে পরিক্রমে গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থানে হেরিব আমি প্রণয় ভকত সঙ্গে, গৌর আমে গৌর আমার যে সেখানে ভক্তরা সেখানে পরিক্রম। আমরা বৃন্দাবন নিয়ে যাই, যারা যায় তারা প্রতিবার যেতে চায়, আমরা টাকাও বেশি নেই না, পয়সা যা যে তার তুমি যাই বৃন্দাবন। এই নবদ্বীপ ধাম পরিক্রমা এসছে, নবদ্বীপ অনেকে ঘুরতাম, ঠিক আছে, অনেকেই ঘোরেন, কি বোঝেন? নটা ধামে নটা দ্বীপের নামই করতে পারেন না, নবদ্বীপে যে নটা দ্বীপ, আমি যদি এখন প্রশ্ন করি একজনের ভয় বলতে পারবেন, নবদ্বীপে বললেন নব বলতে নতুন দ্বীপ বলবে, নবদ্বীপে নটা দ্বীপ সেটাই নাম বলতে হবে। মায়াপুরটা হচ্ছে কি? অন্তর্দ্বীপ। আর ওই নিঃসিংহ হলে যেখানে আমাদের নতুন মঠ হয়েছে সেটা হচ্ছে গোদ্রমুদ্বীপ, স্বর্গগ্রহ হচ্ছে গোদ্রমদ্বীপ, আর এই যে এদিকটায় গাবি গাছের এখানে এটা হচ্ছে মধ্যদ্বীপ, আর মায়াপুরের উপরে একটা আছে রুদ্রদ্বীপ, শ্রী শিবজি মহাদের জায়গা, রুদ্রদ্বীপ, রুদ্র মানে শিব, সীমান্ত একটা আছে সীমান্ত দ্বীপ, ওখানে শিবজি মহাদের জায়গা সীমান্ত দ্বীপ। আর এই বর্ধমান ডিস্ট্রিক্টে পড়েছে, আর আমাদের মঠটা যদি আছে নবদ্বীপ জলমন্দির, সেটা হচ্ছে কোলক দ্বীপ, মনে থাকবে? কটা হলো? পাঁচটা হয়ে গেল। আর চারটে কথা আছে এই বর্ধমান ডিস্ট্রিক্ট, কি কি? ঋতুদ্বীপ, চাপাহাটি, তাতোয়া যেখানে ওই জয়দেব পদ্মাবতী কীর্তন করেছে, তাতাকুণ্ড শ্যামকুণ্ড যেখানে আছে ঋতুদ্বীপ। আর এটা কি হলো? ঋতুদ্বীপ, ঋতু মধ্য গ্রহের তিন চার তো ছটা হয়ে গেল, ঋতুদ্বীপ। আর একটা আছে বিদ্যানগরে, সেটা হচ্ছে জন্মদ্বীপ, বিদ্যানগর যেটা বর্ধমান জন্মদ্বীপ। আর এই মাংগাছি এবারে এসে গেছে মদত্র এই নটা দ্বীপ আছে, ছয় তিন বার, বুঝতে পারছেন? এই নবমীটা ভক্তি যাতন করে, নটা দ্বীপে নয় প্রকার ভক্তি যাতন করে, নবমীটা ভক্তি নজরুল্লাহ শুনেছেন, নবমীটা ভক্তি দিয়ে নয় গুড়া গরিব। সেখানে কি বলছেন? আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ তত ভজন ক্রিয়া তত তত অনর্থ নিবৃত্তি তত নিষ্ঠা তত রুচি তত আসক্তি তত ভাব তত প্রেম তত মহাভাব। এই নয়টা ভক্তি এই নয়টা দ্বীপে বিরাজ করে, শ্রবণাং কীর্তনাং শরণাং বন্দনাং দাস্য সত্য আত্মনিবেদনাম তাদ সেবনাম। এই নয়টা দ্বীপে এই নয় প্রকার ভক্তি যাপন করে। কি বুঝবেন? এগুলো না বুঝতে পারবে? আমরা ওখানে গিয়ে গিয়ে পড়ি, জায়গায় জায়গায় গিয়ে বসি, ভক্ত হাজার হাজার থাকে, প্রসাদ দেই বসি। কিন্তু আপনারা তো বাসে করে ঘুরতে যাবেন, চলে আসবেন, বাসে প্রসাদ দেবেন, ওই বাড়ি হোটেলে গিয়ে খেয়ে চলে আসবেন, কি লাভ হবে? কিছু লাভ হবে। রঘুনন্দন কি করছেন জানেন? এর বাবা মা মুকুন্দ আর মুকুন্দর স্ত্রী রঘুনন্দন তখন 10 বছর ছেলে, ছোট ছেলে 10 বছর, বলছে বাবা রঘু তো আমরা একটু বাজারে যাবো, ঠাকুরের একটু জিনিসপত্র কিনতে হবে, একটু বাজারে যাবো। আর ঠাকুরের আমি রান্না টান্না করে দিয়ে গেলাম, ঠাকুরের ভোগটাও সাজিয়ে দিয়েছি, আর ঠাকুরকে তুমি খেতে দিও। বাচ্চা ছেলে যা বলে গেছে, বলে কাপড়টা তোর জামাটা পাল্টিয়ে কাপড়টা পাল্টিয়ে ওই খালি গায়ে দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিবি, এই নোয়া প্যান্টটা পরে হাফ প্যান্ট পরা কেন ভোগ দিবি। ঠাকুরকে যদি ছেড়ে দিস, ঠাকুরকে বলছে এই ঠাকুর খাও, এই ঠাকুর খাও, ও আমি ছোট বলে আমাকে পছন্দ হচ্ছে না, খাচ্ছ না, এই কাশরের ডান্ডা রয়েছে, যদি না খাও আমার মাথা ফাটিয়ে দেবো, বলে মাথা ফাটিয়ে দেবো, খাও বলছি খাও। তারপর বলছেন ঠাকুর খেতে শুরু করেছে, ঠাকুর খেতে শুরু করেছে, বুঝতে পারছে সব খেতে হবে, সব খেতে হবে, বলে হ্যাঁ সব খেতে হবে, ঠাকুর সব খেতে। খাওয়ার পরে মা বাজার থেকে এসছে, মা বলছে পোশাক কোথায় রে আমাদের, আমাদের পোশাক কই, পোশাক তুমি মনে হয় কম রান্না করেছো, আমি ঠাকুরকে দিয়েছি, ঠাকুর সব খেয়ে নিয়েছে। বলছে ঠাকুর আবার খায় না কি, আমার তো আমি তো কিছু ভোগ লাগাই, ঠাকুর তো খায় না, তোমরা ভোগ লাগে খেলতে ঠাকুর খায় না, আমার তো ঠাকুর খেয়ে নিল সব। তখন মা বলছে কি বলছে, তুই নাই তুই নিজে খেয়ে নিয়েছিস, না হয় তুই তুই কোন বন্ধু বান্ধবকে খেতে দিয়ে শেষ করে দিয়েছিস। না মা বিশ্বাস করো আমি কিচ্ছু খাইনি, কিছু নষ্ট করিনি, আমি সব ঠাকুরকে দিই, ঠাকুর সব খেয়ে। আচ্ছা বলো, তাকে মা মজুরি খেয়ে থাকুন, খাওয়ার নেই বিকেলবেলা, যখন বিকেলে ফল ভোগ দেবে একটু ফল ফল কেটে, এখন বলছে যা দেখি তুই আজকে ফল ভোগ দিবি, ঠাকুর কিরকম খায় ফল আর মিষ্টি দিয়ে ঠাকুর খেয়ে দিয়েছে। এখন ঘরে গিয়ে ঠাকুরকে বলছে এই ঠাকুর খাও, বলে এখন আবার এতগুলো আমি একসঙ্গে খেয়ে নিলাম দুপুরের সময়, এই দিনগুলো এখন খেতে পায় আবার খেয়ে দিচ্ছে কি করে, তুমি না খাও তাহলে তো মা আমাকে অবিশ্বাস করছে, মা আমাকে অবিশ্বাস করছে। এবং ঠাকুর আর ওই যে কথা বলছে, মা বলছে ঠাকুরবার কি কার সঙ্গে কথা বলছে, কার সঙ্গে কথা বলছে গো। তখন মা দরজার ফাঁক দিয়ে দেখে ওই ঠাকুর ওই মিষ্টি খাচ্ছে, অর্ধেক মিষ্টি মুখে আছে আর অর্ধেক মিষ্টি, একটা মিষ্টি একসঙ্গে খেতে পারে না, অর্ধেক মিষ্টি একটা রসগোল্লা সে মুখে আছে অর্ধেক খাচ্ছে আর অর্ধেকটা হাতে আছে। তখন মা দেখে অবাক হয়ে যাচ্ছে, ওই অবস্থায় বুঝতে পারছেন এখনো সেইভাবে ঠাকুরকে ওই অর্ধেক মিষ্টি হাতে দিয়ে ভোগ দেয়। এইভাবে ঠাকুর খেসিরা গোপীনাথ ঠাকুর মাধবেন্দ্রপুরের জন্য ক্ষীর চুরি করেছে, সাক্ষী গোপাল ভগবান সাক্ষী দিয়েছেন, গিয়ে বিদ্যানগর গিয়ে সাক্ষী দিয়ে তোমার ওই উড়িষ্যার রাজা যুদ্ধ করে ওই ঠাকুরকে নিয়ে এখানে চলে এসছে আমাদের এই সাক্ষী গোপাল। ঠাকুরের আবার নখ পরার ইচ্ছা হয়েছে, ওই আমাদের দেশের মেয়েরা যদি বিয়ে হয় বিয়ে হয় তারা একটু সিঁড়িতে সিঁদুর পরে, কপালে একবার পরে না, সবাই সিঁড়ি দিয়ে বেশি পরে, আর হাতে কিছু শাখা থাকে থাকে না বলি, আর এখন যারা আধুনিক তারা পরে না, আধুনিক আর বউরা আর পড়তে চায় না, তারা সবসময় অবিবাহিতই থাকতে চায়, বিয়ে হইলে যদি আবার অন্য কেউ তার পছন্দ করবে না, আমার কথা নিয়ে একটু সুন্দর খারাপ লাগে, বাইরে পড়বে না কেন বলি, কপালে সিঁদুরটা পড়লে হাতে শাখাটা পড়লে কি অসুবিধা আছে, আর যদি না পড়ি তাহলে মনে করবেন যে স্বামীর তো চিহ্ন যে শাখাটি বিয়ে হয়েছে, তার কপালে সিঁদুর থাকবে শাখা থাকবে, এটা তো চিহ্ন নাকি বলুন নাকি, এটা না দেওয়ার মানে যে আমাকে তাহলে অন্য কেউ মনে মনে পছন্দ করুক, এটা কি ঠিক বলুন বলুন নাকি ঠিক। হ্যাঁ আমি দেখতে পাই, অনেক দেখতে পাই, আমার স্যুট বুট পরে বুঝতে পারছেন জিন্সের প্যান্ট পরে খবর নিয়ে বলে মেয়েটা কোথায় দাঁড়ি, বলে শুনি যে বিয়ে হয়ে গেছে, কোথায় তার শাখা সিঁদুর কোথায় তার কিছু কিছুই নাই। আর উড়িষ্যায় উড়িষ্যায় বিয়ে হলে নিয়ম কি জানেন, নাকে নখ পরে, যাদের নখ নাই তাদের বিয়ে হয়নি অথবা বিধবা। তাই এখন রাজার স্ত্রী গোপালকে যখন উৎসব করছে তখন বলছে ঠাকুরই এত প্রাণ, ঠাকুরই আমার পরম স্বামী, আমাদের এই জগতের স্বামী তো অস্থায়ী স্বামী বলুন, এই জগতের স্বামী, আর কৃষ্ণ হচ্ছেন জগতের স্বামী, তিনি হচ্ছেন আসল স্বামী। তাহলে কি বলছেন, সেই গ্রামে গিয়ে বলছেন আরে ঠাকুরের নাশায় যদি ছিদ্র থাকিত তাহলে আমার নখটা খুলি ঠাকুরকে পড়িয়ে দিতাম, বলেছে রানীমা উৎসব উৎসব রাত্রে শুয়ে পড়েছে, আর গোপাল গিয়ে তার সামনে বলছে মা রানীমা আমার ছোটবেলা মা যশোদা আমাকে আমার নাকে নাশে ছিদ্র আছে তুমি দেখতে পাওনি, আমার মা ছোটবেলায় আমাকে নখ পরিয়েছিল কিন্তু নখটা আমার হারিয়ে গিয়েছে। তখন সকালবেলা রাজাকে তুঝে আমি কি স্বপ্নে দেখলাম, গোপাল আমাকে সামনে চলে এসছে, গিয়ে তখন সেই মন্দিরে গিয়ে দেখে ঠাকুরের নাশায় এক বিরাট ছিদ্র আছে। তারপর জানেন এক মন সোনা দিয়ে ওই ঠাকুরের নখ বানিয়ে দিয়েছে রাজা, আবার উৎসব করেছে। বিগ্রহের কথা অনেক আছে। আর একজন আছে, ওই যে ব্রাহ্মণ যে মিশ্র রান্না করেছিল তার নাম হচ্ছে অর্জুন মিশ্র। জানেন অর্জুন মিশ্র প্রতিদিন গীতা পাঠ করতেন, গীতা পাঠ করে সন্ধান করে গীতা পাঠ করে ভিক্ষায় বেরিয়ে যেতেন, ভিক্ষায় বেরিয়ে যেতেন, আর ভিক্ষায় বেরিয়ে গিয়ে আর এক হপ্তাহ করে গীতা পাঠ করতেন, আর ভিক্ষায় বেরিয়ে গিয়ে বেশি বাড়ি যেতেন না, একবারই গেলেই তাকে চাল ডাল সবজি দিত, তেল তেল সব সেটা দিত, সে রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে স্বামী স্ত্রী প্রসাদ পেত। তাই একদিন গীতা করতে করতে যারা অন্য চিন্তা বাদ দিয়ে শুধু আমার চিন্তা করে, আমি তাদের খাবারটা আমি নিজে বাড়িতে বইয়ে এনে দিই। এটা গীতার শ্লোক। কৃষ্ণ বলেছেন অনন্য মানুষ পর্যায়ে পাশ হতে তেষাং যুক্তং যোগক্ষেম বহির্ম, যারা অন্য চিন্তা বাদ দিয়ে আমার শরণাপন্ন হয় তাদের খাবারটা আমি বইয়ে এনে দিই। ব্রাহ্মণ বলছে, অর্জুন মিশ্র বলছে, কোথায় বইয়ে এনে দেয়, আমি যাই প্রত্যেকদিন ভিক্ষা করতে, ভিক্ষা করলে তবে তো আমি নিয়ে আসি, আমি বইয়ে নিয়ে আসি, কোথায় ঠাকুর বইয়ে নিয়ে আস, ঠাকুর তো বইয়ে নিয়ে আসে না। তখন জানেন ওই গীতাটা কেটে দিয়ে, গীতাটা কেটে দিয়ে লেখলো করম্যহং, বলে আমি নিজেই করি। তখন ভগবান বললেন নারায়ণ, তখন ভগবান বললেন লক্ষ্মীকে, লক্ষ্মী আমার কোনো ভক্ত বিপদে পড়েছে, আমাকে এক্ষুনি এই মর্তে আসতে হবে। তিনি মর্তে এসে ব্রাহ্মণ তো ভিক্ষা বেরিয়ে গেছে, এদিকে ভগবান এসে মাথায় করে সেই চাল ডাল সবজি আলু পটল সব এনে বলছে, ও ব্রাহ্মণী ধরো 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 ধরো, আমি আর পারছি না, আমি আর পারছি না। বলে এই বলছে তোমাকে এগুলো কে দিল, বলে ব্রাহ্মণ দিয়ে দিল। বলে ব্রাহ্মণকে বললাম আমি পারবো না, সে তবু জোর করে চাপিয়ে দিল, দেখো না আমাকে মেরেছে, আমার পিঠে দাঁত পিঠে গীতা কেটে দিয়েছে, গীতার অঙ্গে আঘাত করলে তার অঙ্গে আঘাত লাগে, তার দাঁত লেগেছে। এদিকে ব্রাহ্মণ রান্না টান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়ে, এদিকে রান্না টান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়ে, বুঝতে পারছেন রান্না টান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়ে, তখন কি করলেন জানেন, ভোগ লাগিয়ে থাকার ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছে, তখন কি করছেন জানেন, আর এদিক ভক্ত হয়ে গেছে কিন্তু স্বামী তো ফিরছে না, ব্রাহ্মণ তো ফিরছে না, সে আজকে প্রথম বাড়িতে গিয়েছে, সে বলছে আজকে আমার বাড়িতে কেউ মারা গেছে ভিক্ষা দেবো না, আর এক বাড়িতে গেছে বলে বৃহস্পতিবার ভিক্ষা দেবো না, আর এক বাড়িতে বলছে, আর এক বাড়িতে বলছে বাড়িতে অসুস্থ লোক, বাড়িতে কেউ নাই ভিক্ষা দেওয়ার লোক নেই, আর এক বাড়িতে বলছে হাত লেগেছে, হাত কোন বাড়িতে ভিক্ষা না পেয়ে বিকালে কানতে কানতে ভাই আবার বাড়িতে চলে আসে। তো বলে ব্রাহ্মণ বলছে তোমার কি হয়েছে, ব্রাহ্মণী বলছে তার স্ত্রী বলছে কি হয়েছে, বলছে বলছে আমার আজকে একটু ঠাকুর উপবাস থাকবে, আমরা উপবাস থাকবো। বলে কেন, তুমি তো সকালে তুমি তো একটা বাচ্চা ছেলেকে দিয়ে তুমি অনেকগুলো জিনিস পাঠিয়েছো, সাত দিন তোমার ভিক্ষায় যেতে হবে না, আর তুমি তাকে মেরেছো। বললো আমি তো কাউকে মারিনি। তখন ঠাকুর মন্দিরে গিয়ে দেখছে, মন্দিরে প্রণাম করে দেখছে গীতাটা নিচে পড়ে আছে, তখন গীতাটা খুলে দেখছে ভগবান নিজে ওখানে লিখে দিয়ে গেছে, ব্রাহ্মণ তুমি নিজে কিছু করো না, আমি সব করি, সেদিকে কোনো ভিক্ষা পাইনি। ভগবান এইভাবে সবকিছু করে। যাক গে আমি আর বেশি কথা বলবো না, সময় নষ্ট, সবাই একবারে প্রসাদ পাওয়ার জন্য হুটাপতি লাগাচ্ছে, খাওয়ার জন্য এরা তো প্রসাদ খেতে আসে না, এরা খিচুড়ি খেতে আসে, আজকে খিচুড়ি হয়নি, অন্য ডাল সবজি হয়েছে, তাহলে এইসব খাওয়ার জন্য। কিন্তু হরিকথার খাওয়ার জগতে খাওয়ার অভাব নাই, জগতে অভাবটা হয়েছে হরিকথার দুর্ভিক্ষ, বুঝতে পারছেন, ভগবানের কথার দুর্ভিক্ষ, জগতে খাওয়ার কিছু অভাব নেই, শুয়ারও খেতে পারছে, এটা কুকুর রাস্তায় বেরিয়ে সেও না খেয়ে থাকে না, তারও খাওয়ার জুটে যায়, কুকুরকে আর কেউ খেতে না দিলে তার খাওয়ার কেউ না কেউ দিয়ে যায়, বুঝতে পারছেন। যার যে অনেক কথা এখন আরম্ভ করেছি, ভজ ভগত আরম্ভ করে দাও মহারাজ, ভজ ভগত গাও, যাও শুরু করে দাও ভজ ভ